বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 11 জুলাই, 27 আষাঢ় এবং ফার্সি 20 তীর রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। মধ্যপ্রাচ্য সফরের গ্রহণযোগ্যতা বাড়াতে জো বাইডেনের জোর তৎপরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের কোরবানি করা গরুর চামড়ার দাম আশানুরূপ পায়নি বিক্রেতারা। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। তারপর প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলকে সঙ্গে নিয়ে আমেরিকার নতুন পরিকল্পনা, শত্রুদের যে কোনো হুমকির জবাব একই কায়দায় দেওয়ার হুমকি দিয়েছে ইরান। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, তারা মিথ্যাবাদী। ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। এবং রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ, ইউক্রেনে বিদেশ থেকে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করল মস্কো। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান একই কায়দায় যে কোনো হুমকির জবাব দেবে, একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পলিটিক্যাল আইডিওলজিক্যাল দপ্তরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ। পশ্চিম এশিয়ায় আমেরিকার যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি আজ আরও বলেছেন, দুঃখজনকভাবে আমেরিকার এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেওয়া। ইহুদিবাদী ইসরায়েল মার্কিন এই প্রকল্পকে নিজের স্বার্থে ব্যবহার করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ আরও বলেছেন, ইসরায়েল যখনই কোনো নিরাপত্তা পরিকল্পনার অংশীদার হয় তখনই ইরান সেটাকে হুমকি হিসেবে গণ্য করে। ইরান এ ধরনের যৌথ প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে অনিরাপত্তা ছড়িয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্রে সহ্য করবে না বলে তিনি স্পষ্ট ঘোষণা করেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি বলেছেন, পশ্চিম এশিয়ায় অভিন্ন ও যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা। এই মার্কিন কর্মকর্তার দাবি, ইরানের পক্ষ থেকে হুমকি ক্রমেই বাড়ছে, এই হুমকি মোকাবেলা করাই তাদের উদ্দেশ্য। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক গঠনের প্রচেষ্টার সমালোচনা করে সামরিক জোট গঠনের প্রচেষ্টার সমালোচনা করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশকে নিয়ে যদি ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনোরকম সামরিক জোট গঠনের চেষ্টা করে এবং তা যদি ইরানের নিরাপত্তার জন্য কোনো রকমের ঝুঁকি সৃষ্টি করে, তাহলে তেহরান তার কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। এক্ষেত্রে ইরান নিকটতম এবং সহজে প্রবেশযোগ্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সঙ্গে সম্পর্কযুক্ত নূর নিউজ এই খবর দিয়েছে। নূর নিউজের ওয়েবসাইটে প্রকাশিত টুইটার বার্তায় আরও বলা হয়েছে, যৌথ সামরিক চুক্তির আওতায় এই ধরনের জোট গঠন আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের গোপন কর্মসূচি, যা ইরানের জন্য ঝুঁকিপূর্ণ। যদি এই ধরনের জোট গঠন করা হয়, তাহলে তারা প্রথম দিকেই কঠোর জবাব পাবে। কয়েকদিন আগে থেকে বিভিন্ন সূত্র জানিয়ে আসছে যে ইরান থেকে আসা হুমকি মোকাবেলার লক্ষ্য নিয়ে আমেরিকার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ জোট বাঁধার চেষ্টা করছে। এই আলোচনাটি এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফরকে সামনে রেখে সীমান্ত এলাকায় আয়রন ডোম সিস্টেম প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বাইডেনকে স্বাগত জানাতে এবং তার সফরকে নিরাপদ করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। আগামী বুধবার বেনগোরিয়ান বিমানবন্দরে তাঁর প্রবেশ করার কথা রয়েছে। তাঁর সফরের নিরাপত্তার স্বার্থে গতকাল থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী এবং বিমান বাহিনী মহড়া দিচ্ছে। মহড়ার অংশ হিসেবেই সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে আয়রন ডোম স্থাপনের পরিকল্পনা নিয়েছে তারা। সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে আরব 48 নিউজ চ্যানেল। এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আগামী কয়েকদিন এবং বুধবার বিকেল থেকে অন্তত 16,000 পুলিশ কর্মকর্তা, সীমান্তরক্ষী বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন করা হবে। জো বাইডেনের সফরকালে পরিস্থিতি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ রাখার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, দলটি ঈদের দিনেও মিথ্যাচার করেছে বলে তিনি আজ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উস্কানিদাতা, মুক্তিযুদ্ধের বিরোধীদের প্রশ্রয়দাতা। আজ সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে মানুষের আনন্দ বেদনার সাথে একাত্ম হতে পারে না, তার প্রমাণ পবিত্র ঈদের দিনেও তাদের মিথ্যাচার এবং বিষোদ্গার। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে। সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল, যারা দিনরাত সরকারের বিরোধিতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে। তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কি করেছে, বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। বিএনপি তার দেশি বিদেশি দোসরদের নিয়ে যত অপচেষ্টাই করুক না কেন, যত ষড়যন্ত্রই করুক না কেন, এ দেশকে আর কখনো দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নিরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী MP বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের জন্য খুবই ক্ষতিকর। তিনি আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রীর কিছু সত্য কথা নামক বিবরণীতে 5 দফা কটাক্ষ করে বলেন, উনি চীনকে ভয় পান, জনগণের কাছ থেকে সত্য লুকান, কেবলমাত্র নিজের ভাবমূর্তি রক্ষা করেন, সেনাবাহিনীর মনোবল কমান এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেন। অন্যদিকে কংগ্রেস নেতা গৌরব গগৈ আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন,
কহা গই আপকা 56 ইঞ্চ, কহা গই আপকে লাল আঁখ, আজ চীন কা নাম লেনে সে ইতনা ডরতে কিউ।
তিনি বলেন, সীমান্তে চীনের তৎপরতা বেড়েছে, কোথায় গেল প্রধানমন্ত্রীর 56 ইঞ্চি বুক ও লাল চোখ, চীনের নাম নিতে এত ভয় পাচ্ছেন কেন। গৌরব গগৈ বলেন, উনি নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত, পূর্ব লাদাখে সীমান্ত নিয়ে উদ্বেগের কোনো দৃঢ় সমাধান নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, 5 জুলাই যে বিবৃতি এসেছে তাতে শুধু সেনাবাহিনীকে অপসারণের কথা বলা হয়েছে। মোদিজি 18 বার চীনা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। যে চীন সীমান্ত বিরোধকে গুরুত্বের সাথে নেয় না, তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কী? আমাদের দাবি, প্রধানমন্ত্রী মোদি চীনের হুমকি সম্পর্কে দেশবাসীকে বলুন এবং প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখুন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি বর্তমানে দেশের সমুদ্র সীমার কাছে অবস্থান করছে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি সাগরপথে অন্য দেশে চলে যেতে পারেন। শ্রীলঙ্কার বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টকে ভূগর্ভস্থ বাংকারের মাধ্যমে নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তিনি সামরিক বাহিনীর সদর দপ্তরে আশ্রয় নিয়েছেন, কিন্তু তিনি সাগরে অবস্থান করছেন বলেই মনে করছে বিভিন্ন সূত্র। আগামী 13 জুলাই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে নিজ মুখে তাকে এই ঘোষণা দিতে দেখা যায়নি। প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার। এছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকেও এমন তথ্য জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে দাপ্তরিক কাজ শেষে কোথায় অবস্থান করেন তাও স্পষ্ট নয়। তিনি প্রতিদিন কঠোর নিরাপত্তার মধ্যে অফিস করার পর অজ্ঞাত স্থানে চলে যান। সরকারের পক্ষ থেকে তাঁর অবস্থানও কাউকে জানানো হচ্ছে না। শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অবস্থান স্থল প্রকাশ করা হবে না। ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ করে দিয়েছে রাশিয়া। রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন 1 দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী 10 দিন তা বন্ধ থাকতে পারে। নর্ড স্ট্রিম বাল্টিক সি পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ হতো। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অপারেটর কোম্পানি নর্ড স্ট্রিম এজি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ওই পাইপলাইনে কাজ চলছে। গ্যাস সরবরাহ বন্ধ করার আগে সব অংশীদার এ বিষয়ে একমত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কানাডা থেকে মেরামত করা টার্বাইন সঠিক সময়ে ফেরত না আসায় এক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠানটি। এ কারণে পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ 60% কমিয়ে আনে প্রতিষ্ঠানটি। অবশ্য এই সিদ্ধান্তটি রাজনৈতিক ছিল বলে দাবি করেছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করেছে রাশিয়া। কৃষ্ণসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ থেকে আজ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এসব ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নেপ্রোপেত্রোভস্কে এসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নির্মিত হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার M772 হাউইটজার এবং 2SP পায়ন সেলফ প্রপেন্ড গান ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ আজ নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি আরও জানান, খারকিভ শহরে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে 250 জন যোদ্ধা নিহত ও 25টি যান ধ্বংস হয়। গত সপ্তাহেও রাশিয়া দাবি করেছিল যে আমেরিকার দেয়া 2 ইউনিট হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে তারা। চলতি মাসে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে যে ইউক্রেনকে আরও 4টি হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার দেবে। এর ফলে ইউক্রেনকে দেওয়া হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যা হবে 12টি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ধক্য ও তার বয়স দিন দিন হোয়াইট হাউসের কাজের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস শনিবার এ খবর দিয়েছে। সূত্র বলছে, প্রেসিডেন্ট বাইডেনের শক্তি সামর্থ্য আগের মতো নেই, ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। সূত্রটি বলেছে, বয়স এখন প্রেসিডেন্টের প্রতিদিনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে হোয়াইট হাউস প্রেসিডেন্ট বাইডেনের বিদেশ সফর কাটছাট কিংবা মাঝেমধ্যেই পরিবর্তন করছে। চলতি সপ্তাহে বাইডেনের চার দিনের সফর করার কথা রয়েছে, অথচ এই সফর গত মাসে ইউরোপ সফরের পরপরই হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক টাইমস বাইডেনের বয়স ও কর্মক্ষমতা নিয়ে এমন রিপোর্ট প্রকাশ করলেও হোয়াইট হাউসের কোনো কোনো কর্মকর্তা দাবি করছেন, 79 বছর বয়সী প্রেসিডেন্ট বুদ্ধিমত্তার সঙ্গেই কাজ পরিচালনা করেছেন এবং করছেন। গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে চমৎকার সব প্রশ্ন করেন, আলোচনার সময় বিভিন্ন পয়েন্টে সহকর্মীদের নাস্তানাবুদ করেন এবং তাঁর লিখিত বক্তৃতাগুলোকে ঠিকঠাক করে দেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টস এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টস। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়ায় তাঁর আসন্ন সফরের প্রাক্কালে ওয়াশিংটন পোস্টে লেখা এক প্রবন্ধে দাবি করেছেন যে নিজের শাসনামলে এ অঞ্চল আগের চেয়ে আরও স্থিতিশীল এবং নিরাপদ হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী বাবুল আক্তার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়ায় তার আসন্ন সফরের প্রাক্কালে ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে দাবি করেছেন যে গত 18 মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এ অঞ্চল আগের চেয়ে আরও বেশি স্থিতিশীল এবং নিরাপদ হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই পশ্চিম এশিয়া সফরে যাচ্ছেন, যেখানে তার সৌদি আরব সফর নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির রেকর্ড, ওয়াশিংটন পোস্টের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং রিয়াদকে প্রত্যাখ্যান করার বিষয়ে জো বাইডেনের আগের এক বিবৃতির জেরে গত 2 বছর ধরে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে দেখা গেছে যে জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী। সৌদি আরবের আসন্ন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। অথচ বিন সালমানকে প্রত্যাখ্যান করার কথা এর আগে এক বিবৃতিতে বাইডেন ঘোষণা করেছিলেন, কিন্তু বাইডেন তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে গিয়ে আসন্ন সফরে তেল, ইয়েমেন সংকট, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে এই সফরের সমালোচনা করে মার্কিন সিনেটররা বাইডেনকে দেয়া এক চিঠিতে বলেছেন, দায়মুক্তি নিয়ে শাসন করতে মোহাম্মদ বিন সালমানকে আমরা অনুমতি দিতে পারি না। এসব পরিস্থিতিতে যেখানে তার সফর নিয়ে নানা মহল থেকে সমালোচনা করা হচ্ছে, ওয়াশিংটন পোস্টে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন তার সফরের পক্ষে সাফাই গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট উল্টো দাবি করেছেন যে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে পশ্চিম এশিয়া অঞ্চল আরও নিরাপদ ও ঐক্যবদ্ধ হয়েছে। প্রকৃতপক্ষে বাইডেন পশ্চিম এশিয়ার দেশগুলোর নিরাপত্তার কথা এমন সময় বলছেন যখন এ অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার সব পদক্ষেপ ব্যর্থ হয়েছে। তবে এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহের সংকট বিশ্ব ও এ অঞ্চলে প্রভাব ফেলেছে। বাইডেনের সৌদি আরব সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল রিয়াদ সরকার এবং তার মিত্রদের দ্বারা আরও তেল সরবরাহের চেষ্টা করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের তুলনায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য 7 টাকা বেশি নির্ধারণ করলেও এবারও গতবারের মতো কম দামেই বিক্রি হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাণিজ্য মন্ত্রণালয় গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গত বছরের তুলনায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য 7 টাকা বেশি নির্ধারণ করে। তাতে এবারের পবিত্র ঈদুল আজহার কোরবানির করা গরুর চামড়ার দাম কিছুটা বাড়তি পাওয়ার আশা করেছিলেন কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সে আশাই গুড়ে বালি। অনেকটা গতবারের মতো দামেই বিক্রি হয়েছে লবণবিহীন গরুর চামড়া। তবে চামড়ার পাইকারি ব্যবসা কেন্দ্র পোস্তার ব্যবসায়ীরা বলছেন,
এবার ব্যবসা তেমন একটা ভালো না মানে আমরা দেখছেন যথেষ্ট পরিমাণ লবণ রাখছি, যেমন চামড়া না পচে লেবার রাখছি যথেষ্ট পরিমাণ, আমাদের এখানে চামড়া আসতেছে না। চামড়াটি মাদ্রাসা চামড়া আমাদের এখানে যারা আসতো কোম্পানিরা সিন্ডিকেট করে ওখান থেকে চামড়া ডাইরেক্ট ওরা খরিদারি করতেছে, এই জন্য আমরা বসে রয়েছি, চামড়া পাচ্ছি না। চামড়া 700 টাকা 800 টাকা 900 টাকা রেট দেওয়া চামড়া পাচ্ছি না, মালই নেই। আপনি এই সময় পোস্তা আপনি দাঁড়াইতে পারতেন না, যেরকম চামড়া আসে এখন ওই জায়গায় পোস্তা পুরো ফাঁকা ঘুরতেছে না, কোনো চামড়ার গাড়ি নেই। আমরা 45 থেকে 47 টাকা কাঁচা কোস্টিং করতেছি, এরপর আমাদের লবণযুক্ত লবণ দেওয়া হচ্ছে, লেবার কোস্টিং আছে, আমাদের নিজস্ব লোক যারা আছে তাদের কোস্টিং আছে, এরপরে মিলে আমরা 50 টাকা রাখি, অথচ অন্যতে 15 টাকা আশা করি বিক্রি করার জন্য। আর সরকার যে রেট দিছে আমাদের এই রেটে আমাদের তো কখনো কিনবে না, তারা আমাদের তো কিনবে 45 থেকে 50 টাকা ফুট, 54 টাকা ফুট কখনো আর আমাদের তো কিনবে না। হচ্ছে আপনার গত বছর চামড়া বিক্রি হয়েছে 650-650 টাকা চামড়া বিক্রি হয়েছে, এবার 800-900 টাকা 1000 টাকাও বেচে কিনা হচ্ছে, এর মধ্যে 300-250 টাকা বেশি খরচ আছে। এই নিয়ে মোটামুটি ইনশাল্লাহ বাজার ভালো আছে, মাল আমদানি কম, চামড়ার আমদানিটা কম, আমাদের লেবার রঙে বসে রয়েছে, দেখছেন কত লেবার দাঁড়ায় রয়েছে, মাল নেই তাদের কাজ দিতে পারতেছি না, বরঞ্চ আপনার এবার এবার পচার কোনো সিস্টেমও নেই আর ফেলে দেওয়ার কোনো সিস্টেম নেই।
পোস্তার কয়েকজন ব্যবসায়ী জানান, এক একটি গরুর চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ ও শ্রমিকের মজুরি সহ গড়ে 300 টাকা খরচ হয়। গত বছরের তুলনায় এবারের লবণ দাম দ্বিগুণ হওয়ায় খরচ কিছুটা বেশি পড়ছে। ওদিকে বাইরের জেলাগুলোতে পশুর চামড়া আরও কম দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ট্যানারি মালিকেরা চামড়ার দাম দেয় না, লবণযুক্ত মালামাল হওয়ায় উপায়হীন হয়ে তাদের কাছে ধর্ণা দিতে হয়। বলতে গেলে একরকম জিম্মি হয়ে ব্যবসা করতে হচ্ছে। তাছাড়া এবার লবণের দামও বেড়েছে। গত বছর 70 টাকা কেজি ওজনের লবণের বস্তার দাম ছিল 650 টাকা, এবার তা কিনতে হচ্ছে 1060 টাকায়। তাই ছাগলের চামড়া সংরক্ষণ করতে গেলে এবারের ব্যবসায়ীরা নিশ্চিত পুঁজি হারাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
শ্রোতাবন্ধুরা, দৃষ্টিপাত অনুষ্ঠানটি শুনলেন। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান। প্রিয়জন, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজের ও তার পরিবারের রুজি উপার্জনের জন্য সফরে যায়, কিয়ামতের দিনে সে আরশের ছায়ায় অবস্থান করবে।
খুবই মূল্যবান একটি হাদিস শুনলাম আমরা সবাই। হাদিসটির আলোকে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথ দি থেকে, আর পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারওয়ার। একটি খামে দুটি চিঠি পাঠিয়েছেন তিনি। একটি চিঠিতে গোলাম সারওয়ার ভাই লিখেছেন,
রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন, আমি এই বেতারের একজন গর্বিত ও ভাগ্যবান শ্রোতা। রেডিও তেহরানের প্রতিটি পরিবেশনা, বিশেষ করে বিশ্ব সংবাদ, প্রিয়জন আলাপন আমাকে আন্দোলিত করে, দিনই চেতনাবোধ শানিত করে। ভালো লাগা আর ভালোবাসায় রেডিও তেহরান আমার কাছে অনন্য সাধারণ।
গোলাম সরোয়ার ভাই সবসময় ভালো লেখেন, তার এ চিঠিটিও আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তবে আমরা কেবল প্রশংসা শুনতে চাই না, গঠনমূলক সমালোচনা ও পরামর্শও পেতে চাই। তো ডাকযোগে চিঠি লেখার জন্য গোলাম সারওয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক বাক্সের পর এবার ইমেইলের ইনবক্সের দিকে নজর দিচ্ছি। প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হারুন অর রশিদ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে আনন্দ চিত্তে বিকশিত মননে সততা ও সুন্দরের খেয়ায় আমি ভাসি প্রতিদিনে আইআরআইবির আয়োজন ডালাই। কখনো বেতার ক্ষুদ্র তরঙ্গে, কখনো বা ফেসবুক লাইভে আমি শুনি রেডিও তেহরানের প্রজ্ঞাময় মনোমুগ্ধকর সব অনুষ্ঠান। গত 23 জুন প্রচারিত রেডিও তেহরানে বিদেশি গল্পকার আশরাফুল ইসলাম পিন্টুর অনুবাদে আশরাফুর রহমানের তৈরিকৃত রংধনু আসরের গল্পগুলো ছিল খুবই শিক্ষণীয়। তাছাড়া বন্ধু সাবা তাসনোভার গানটিও ভালো লেগেছে। চিঠির শেষাংশে তিনি মান্নাদের কণ্ঠে আমি যে জলসা ঘরে গানটি শোনানোর অনুরোধ করেছেন।
ভাই হারুন আর রশিদ, রংধনু আসর ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আর আপনার অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনানোর ইচ্ছে রইল, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে সকাল সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের ইমেলটি। লিখেছেন, রেডিও তেহরানের জনপ্রিয়তার কথা বলার অপেক্ষা রাখে না, রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো লাগা সম্পর্কে কোনটা ছাড়ব কোনটা ধরব সবগুলো অনুষ্ঠানই সময় উপযোগী, তথ্য সমৃদ্ধ, নিরপেক্ষ, তরতাজা ও জ্ঞানবর্ধক।
চিঠির একাংশে আব্দুল সালাম সিদ্দিক রেডিও তেহরানের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, আজকে সারা বিশ্বে বিশেষ করে মুসলিমদের উপরে ইহুদিবাদী, জায়নবাদী, হিন্দুত্ববাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে তার খবরাখবর ও প্রতিবাদ শুধুমাত্র রেডিও তেহরানই জোরালোভাবে করে যাচ্ছে। মুসলিমের আহাজারি শুধু রেডিও তেহরানই তুলে ধরছে।
আমাদের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে মতামত দেওয়াই আব্দুল সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার লেখা পাব। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের বরিশাল সদরের কাশীপুর থেকে, আর পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু। তিনি লিখেছেন, ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান। নাস্তিক ছাড়া সবাই কম বেশি নিজ নিজ ধর্মে বিশ্বাসী। আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম। ইসলামের পরিপূর্ণ মর্ম বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিতে মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন সকল মানুষের জন্য রহমত স্বরূপ। আমার নবী এবং তার পরিবার নিয়ে যে বা যারা কটুক্তি করেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই।
ভাই জিল্লুর রহমান জিল্লু, আপনার মতামতটি তুলে ধরা হলো, আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন এই মেলটি। রেডিও তেহরানের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা সম্পর্কে তিনি লিখেছেন, এটি শ্রোতাদের অতি প্রিয় একটি অনুষ্ঠান, কেননা মানুষ তার আয়ের একটা বড় অংশ ব্যয় করে শিক্ষা ও চিকিৎসা খাতে, কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ পাওয়া যায়, ফলে একদিকে স্বাস্থ্য সমস্যার সমাধান হয় ও নিশ্চিন্ত থাকা যায় এবং অন্যদিকে আর্থিক সাশ্রয়ও হয়। শ্রোতাদের জন্য রেডিও তেহরানের এ ভালোবাসা সত্যিই অপূর্ব। চিঠির শেষাংশে তিনি লিখেছেন, 22 জুন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে ডাক্তার মাসুমের সাবলীল আলোচনা থেকে অনেক তথ্যই জানতে পেরেছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বার হাসান মাসুমের তৃতীয় পর্বের আলোচনা ভালো লেগেছে বলে জানিয়েছেন নওগাঁ জেলার সাপাহাট থানার তিলনা থেকে আলী আহমেদ আরিফ। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ভাই শাহাদাত হোসেন ও আলী আহমেদ আরিফ, স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসছে জেনে ভালো লাগলো, আশা করি নিয়মিত লিখবেন। এবারের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন মনীষা রায়। তিনি তার লেখাটি শুরু করেছেন এভাবে, ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের কলি। এই গান শুনে আমি জেনেছিলাম ইরান একটি মরুভূমি প্রধান রাষ্ট্র, আর মরুভূমি মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খেজুর গাছ এবং প্রাণীদের মধ্যে থাকে উট। ইরান সম্পর্কে এর বেশি কিছু জানতাম না। এই ভুল ধারণা আমার থেকেই যেত যদি না রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। ইরান সম্বন্ধে আমার সব ধারণা অজ্ঞাত থেকে যেত।
মনীষা দিদি নজরুলের গান দিয়ে লেখাটি শুরু করলেও শেষ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। রেডিও তেহরান বাংলা সম্পর্কে কবিগুরুর ভাষায় তিনি লিখেছেন, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।
সত্যি চমৎকার একটা চিঠি পড়লাম আজ। মনীষা দিদির পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন।
বেশ কিছু চিঠির জবাব তো দেয়া হলো, এবার না হয় সরাসরি কোনো শ্রোতার সাথে কথা বলি। কেউ কি লাইনে আছেন?
হ্যাঁ, এ মুহূর্তে টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন ভারতের একজন সিনিয়র শ্রোতা। তার পরিচয়টি তার মুখ থেকেই শোনা যাক।
আমি সন্দীপ কাঞ্জিলাল, পশ্চিমবঙ্গের মালদা জেলায় কর্মসূত্রে থাকি। আমার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। আমি পেশাগতভাবে একজন শিক্ষক, সাথে সাথে আমার শখ বিভিন্ন পুরাতন জিনিস সংগ্রহ করা ছাত্রদের জন্য এবং রেডিও শোনা।
সন্দীপ কাঞ্জিলাল, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে থেকে রেডিও শোনেন এবং রেডিও তেহরানের সন্ধানী বা কিভাবে পেলেন?
আমি তখন দশম শ্রেণীর ছাত্র, সেই সময় থেকে আমি বিভিন্ন রেডিও স্টেশন, বিদেশি রেডিও যারা বাংলা ভাষায় খবর বা অন্যান্য অনুষ্ঠান প্রচার করেন আর কি, সেই অনুষ্ঠানগুলো আমি শুনতাম। আর রেডিও তেহরানও সেই সময় শোনা, সম্ভবত 1995 সাল থেকে।
আপনি দীর্ঘ 27 বছর ধরে বাংলা ভাষায় প্রচারিত বিদেশি বেতারের খবর ও অনুষ্ঠান শুনছেন, তো অন্যান্য বেতারের সঙ্গে রেডিও তেহরানের পার্থক্য কোথায়? সেই সাথে জানতে চাইব ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শোনেন।
বিদেশি রেডিও সেন্টারগুলোতে যে বিশ্ব সংবাদ পরিবেশিত হয় তার সাথে আমাদের রেডিও তেহরানের যে বিশ্ব সংবাদ, তার বেশি একটা পার্থক্য হচ্ছে তেহরানের সংবাদ নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ। এই নিরপেক্ষতা এবং বস্তু নিষ্ঠতার নিরিখে কিন্তু পশ্চিমা যে যেগুলো আমি নাম করছি না, পশ্চিমা যে রেডিও স্টেশন গুলো তাদেরকে কিন্তু পেছনে ফেলে দিয়েছে আমাদের রেডিও তেহরান। সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো এখন পৃথিবীতে তাদের রমরমা কারবার, আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা যে দেশগুলো তাদের মুখোশ খুলে দেওয়ার ক্ষেত্রে রেডিও তেহরান অদ্ভুত।
এবার আমরা আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মতামত জানতে চাইব। আপনার পরিবার ও ব্যক্তি জীবনে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো কোনো কাজে আসছে কি?
রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো কিন্তু এক কথায় অনন্য, কোনটা ছেড়ে কোনটা করবো। আমি যদি স্বাস্থ্য কথার কথা বলি, তাহলে ডাক্তারবাবুদের দিয়ে সাক্ষাৎকার, তাদের সুপরামর্শ, সুস্থ থাকার নানা নিদানের মধ্যে দিয়ে একটা সার্থক নামা অনুষ্ঠান হয়ে উঠেছে কিন্তু আমাদের স্বাস্থ্য কথা। আবার চলে যায় ইরান ভ্রমণে, রূপবতী ইরানের প্রাকৃতিক বিভিন্নতা, সূর্যের সৌন্দর্য, পাহাড়, নদী, জলবায়ু, সাংস্কৃতিক ঐতিহ্যের অসাধারণ যে বর্ণনাগুলো সেটা আমরা যদি ইরান ভ্রমণে পাই। আবার আমার পরিবারের ক্ষেত্রে যদি বলি, আমার মেয়ে সে ট্রেনের ছাত্রী, তার রংধনু তাকে শুনতেই হবে। আমরা নিজেরাও বাড়িতে যারা পরিবারের সদস্য তারা কিন্তু এই গল্পগুলো আমাদের আমরা শুনি এবং এগুলো আমাদের বাড়িতে আলোচনা হয়।
আমাদের অনুষ্ঠানগুলো কিভাবে আপনার ব্যক্তি ও পারিবারিক জীবনে কাজে আসছে তা জানলাম। সবশেষে জানতে চাইবো আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ আছে কি?
আমার মনে হয় ইসলাম ধর্ম সম্পর্কে আরো বেশি বেশি করে যদি এই ধরনের ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেখানে তুলনামূলক কিছু আলোচনা থাকবে, যাতে করে মানুষের মধ্যে যে বিদ্বেষ ছড়ানো, এটা কিন্তু আধুনিক বিশ্বে একটা আমি বলবো একটা ব্যাধি সূচনা হয়েছে। তো আমি মনে করি যে রেডিও তেহরান আমাদের কাছে সেই দরজাটা খুলে দিয়েছে আরো বেশি বেশি করে ইসলাম ধর্ম সম্পর্কে। আমি মনে করি জানার একটা জায়গা হচ্ছে আমাদের প্রিয় রেডিও তেহরান। এই ধরনের কোন অনুষ্ঠান যদি প্রচার করা যায় এখানে, এই যে মানুষের মধ্যে সংকীর্ণতা বা বিভেদকামিতায় বা সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইসলাম সম্পর্কে যে বিভিন্ন ধারণাগুলো, সেইগুলো যদি পূর করা যায়, এই ধরনের কোনো গবেষণা ধর্মী কোনো অনুষ্ঠান যদি প্রচার করা যায়, তাহলে আমার মনে হয় এই সমাজে সমাজটা আরো সুস্থিত হবে এবং আমাদের মধ্যে মূল্যবোধ এবং পরস্পরের প্রতি যে সৌহার্দ্য এবং সহিষ্ণুতার যে বাতাবরণ যেটা পূর্বে ছিল সেটা আমার মনে হয় আমার ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।
অত্যন্ত সময় উপযোগী ও চমৎকার একটি অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন আপনি। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য সন্দীপ কাঞ্চিলাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, রেডিও তেহরান অনুষ্ঠান প্রচার শুরু করে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা তর্জমা দিয়ে, যা মুসলিম অমুসলিম সকল শ্রোতাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে। ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে রেডিও তেহরানের জুড়ি মেলা ভার, কোরআনের আলো, স্বাস্থ্য কথা, প্রিয়জন ও রংধনু আসর, শিশু কিশোর সহ সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করছে। সবশেষে আব্দুল হাকিম ভাই একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের ব্যাংক বিমা কিসের ভিত্তিতে পরিচালিত হয়, ইরানে কি সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে?
ইরানে ইসলামী বিপ্লবের পরে কেন্দ্রীয় ব্যাংককে ইসলামী ব্যাংকিং আইন প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। 1983 সালে ইরানের পার্লামেন্ট দেশের জন্য ইসলামী ব্যাংকিং আইন পাশ করে। এই আইন অনুসারে ইরানি ব্যাংকগুলো কেবল সুদমুক্ত ইসলামী ব্যাংকিং লেনদেন ও সেবায় জড়িত থাকতে পারবে। যেহেতু সুদ বা রিবাকে পবিত্র কোরআনে নিষিদ্ধ করা হয়েছে, সে কারণে ইরানি ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসলামী শরীয়ত সম্মত লেনদেন করে থাকে।
ভাই মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া, আপনার প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি কৌতূহল মিটেছে। বন্ধুরা, এবার আমরা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করব। কাতারের দোহা থেকে HM কাউসার, কুমিল্লার ঝাঁকুনিপাড়া থেকে মাহফুজুর রহমান, সাতক্ষীরার আশাশুনি থানার গাজীপুর থেকে মোহাম্মদ আলামিন হোসেন, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, পাবনার আটুয়া থেকে মোহাম্মদ আব্দুল কাফি, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমুদ্দিন এবং দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যাল।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু হারুনুর রশিদের অনুরোধের গানটি।
শ্রোতাবন্ধুরা, আপনারা শিল্পী মান্নাদের কণ্ঠে গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
বেলোয়ারি ঝাড়াম যে জল সাগরে, বেলোয়ারি ঝাড় আমি যে জল সাগরে, নিশি ফুরালে কে হো আমার জানি গোয়ার, নিশি
গান সহ শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 11 জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, বলেছেন ওবায়দুল কাদের প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কালের কণ্ঠ লিখেছে, সব কিছুর দাম বেড়েছে, শুধু চামড়ার দাম কমেছে। শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান মানবজমিন। শিনজো অ্যাবের নিরাপত্তায় ত্রুটি ছিল, জাপান পুলিশ। ডেইলি স্টার, ভারতের শিরোনাম। শিক্ষার পর দমকল, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। আনন্দবাজার পত্রিকা আজকাল লিখেছে, 2023 সালেই জনসংখ্যায় চীনকে ছাপিয়ে যাবে ভারত। ভাঙন এবং শক্তিক্ষয় রুখতে তৎপর কংগ্রেস। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে, একদিন আগেও নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সহকর্মীদের এটাই জানিয়েছেন। তিনি বলেছেন, যতই চাপ আসুক না কেন, নির্বাচন 2024 সালের জানুয়ারির আগে নয়,
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে মানব জমিন এটা জানতে পেরেছে। সূত্রগুলো বলেছে, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না, তবে খুব বেশি চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা প্রেসিডেন্টের কাছে দেওয়ার ব্যাপারে শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। খবরটি মানব জমিনে পরিবেশিত হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ইভিএম নিয়ে মত বিনিময়ের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে, তবে এই সংলাপে অংশ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। দলটি নিজেদের ভাষ্য, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, তাদের প্রায় সবাই বিভিন্ন সময়ে সরকারের সুবিধাভোগী এবং সরকার সমর্থক। প্রথম আলোর খবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। যারা দিন রাত সরকারের বিরোধিতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে, তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কি করেছে বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক এবং উস্কানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উস্কানিদাতা। আজ তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার চার। প্রথম আলো পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, যশোর শহরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতের এই ঘটনায় গতকাল রোববার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক দুটি খবর, বাংলাদেশের প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। খবর দুটি হচ্ছে, একটি শ্রীলঙ্কা, অপরটি রাশিয়া পরিস্থিতি। এবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বাংলাদেশ প্রতিদিনে এটি ছাপা হয়েছে। আগে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন, আগামী 13 জুলাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আজ সে বিষয়টি আবার নিশ্চিত করেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম আলোর খবর, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভাসছেন পানিতে, রাজপ্রাসাদে বিক্ষোভকারীরা। মানব জমিনের খবর, বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে শ্রীলঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সেনা পাঠাচ্ছে ভারত। এমন রিপোর্ট সরাসরি প্রত্যাখ্যান করেছে কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন। ডক্টর সুব্রামানিয়াম স্বামী বলেছেন, রাজাপাকসে চাইলে অবশ্যই শ্রীলঙ্কাকে সামরিক সহায়তা দেবে ভারত। এদিকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া। খবরটি যুগান্তরে পরিবেশিত হয়েছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। শিক্ষার পর দমকল, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে ভারতের হাইকোর্ট। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই এসেছে নতুন অভিযোগ, দমকল বিভাগের অপারেটর নিয়োগ নিয়ে সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরো 15 দিন। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, চাকরি পেল 10 মাসের শিশুকন্যা, ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল 36 করে। আর আজকালের খবরে বলা হয়েছে, 2023 সালেই জনসংখ্যায় চীনকে ছাপিয়ে যাবে ভারত, আর এক বছরের মধ্যে চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত। একটা রিপোর্টে একথা জানিয়েছে রাষ্ট্রসংঘ। বিধায়কদের বিরুদ্ধে এখনই সিদ্ধান্ত নয় উদ্ধব শিন্ডে লড়াইয়ে বিরতি সুপ্রিম কোর্টের। আজকাল এবং সংবাদ প্রতিদিন সহ কয়েকটি দৈনিকে পরিবেশিত এ খবরে বলা হয়েছে, বিধায়কদের পদ কার্যের সিদ্ধান্ত এখনই গৃহীত হচ্ছে না। উদ্ধব শিবির বনাম শিন্ডে শিবিরের লড়াই প্রসঙ্গে আজ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত, গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে মহারাষ্ট্র। বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভের মুখে হস্তান্তরিত হয়েছে সে রাজ্যের ক্ষমতাভার। শিন্ডে সহ একগুচ্ছ শিবসেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করলে মহারাষ্ট্রে আস্থা ভোটের পরিস্থিতি তৈরি হয়। তখনই ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সংবাদ প্রতিদিনের খবর। আঞ্চলিক দলের সঙ্গে জোট করেও শেষ রক্ষা হয়নি, হাতছাড়া হয়েছে একের পর এক রাজ্য, দখল নিয়েছে পদ্ম শিবির, অভিজ্ঞতা বেশ তিক্ত। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে প্রদেশ নেতাদের গোষ্ঠী কোন্দল মেটানোর পাশাপাশি ইতিবাচক রাজ্যে সংগঠনে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমান্ড। সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিনই কোন না কোন রাজ্যে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসরায়েলকে সঙ্গে নিয়ে আমেরিকার নতুন পরিকল্পনা, শত্রুদের যে কোনো হুমকির জবাব একই কায়দায় দেওয়ার ঘোষণা ইরানের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, তারা মিথ্যাবাদী। ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ। ইউক্রেনে বিদেশ থেকে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করল মস্কো। এবারে সবশেষে পাওয়া একটি খবর। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ স্থগিত রাখার জন্য ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইল লাপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। রোববার এক টেলিভিশন সংলাপে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ না করার নীতি অনুসরণ করা হবে। এ সংলাপে এরদোগান ও লাপিদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থ নিয়েও আলোচনা করেন। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।